বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 29 এপ্রিল, 16 বৈশাখ এবং ফার্সি 9 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টসে। আমাদের ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন তুরস্কে সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন এবং বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিক্রিয়া সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি তেহরানের জোরালো সমর্থন ঘোষণা করলেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। ইহুদিবাদ ইসরায়েলে সাইবার হামলা, ইসরায়েলের বিভিন্ন শহরে বিদ্যুৎ বিভ্রাট, দায় স্বীকার করল হ্যাকার গোষ্ঠী দি অ্যানোনিমাস সুদান। বাংলাদেশের ক্ষমতাসীন সরকার নির্বাচনে বিশ্বাস করে না বলে বিএনপির দাবি, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে আইনমন্ত্রীর ঘোষণা। এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অর্থনৈতিকভাবে মুসলিম জনগোষ্ঠীর পিছিয়ে পড়ার জন্য তৃণমূল সরকারকে দায়ী করলেন শুভেন্দু অধিকারী। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, শ্রম হচ্ছে সমাজের ত্রাণ, শ্রম না থাকলে অন্য কিছুর অস্তিত্ব থাকে না। তিনি বলেন, খাদ্য ও পোশাক সহ অন্য যেসব জিনিসপত্র আমরা ব্যবহার করি সেসবের উৎস হচ্ছে কাজ, শ্রমিকের মূল্য হচ্ছে সমাজের প্রাণের সমতুল্য। সর্বোচ্চ নেতা আজ শ্রম ও শ্রমিক সপ্তাহ উপলক্ষে একদল ইরানি শ্রমিকের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। সর্বোচ্চ নেতা আরো বলেন, দুর্নীতির মূলে রয়েছে বেকারত্ব, বহু সামাজিক সমস্যার উৎস এটি। আয়াতুল্লাহ উজমা খামেনি বলেন, দেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে উৎপাদন আর উৎপাদনের মেরুদণ্ড হচ্ছে শ্রমিক, শ্রমিকদেরকে দুর্বল হতে দেওয়া যাবে না। উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ অংশই শ্রমিকদের সঙ্গে সম্পর্কিত। লেবানন ও ফিলিস্তিনের ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলো এযাবৎকালের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতি তেহরানের জোরালো সমর্থন রয়েছে। তিনি লেবাননের ইসরায়েল সীমান্তবর্তী মারুন আর রাস এলাকা পরিদর্শন করতে গিয়ে এক সংবাদ সম্মেলনে ইরানের এ অবস্থান তুলে ধরেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, এই মারুন আর রাস এলাকায় দাঁড়িয়ে আমি আরেকবার ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামরত লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের জোরালো সমর্থন ঘোষণা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক স্তরে রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তা সংকটে জর্জরিত ইসরায়েল সরকার বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। ইহুদিবাদ ইসরায়েলে সাইবার হামলাকারী একটি গোষ্ঠী দাবি করেছে, তাদের হামলার পর ইসরায়েলের বিভিন্ন শহরে বৃহস্পতিবার বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দি অ্যানোনিমাস সুদান নামে একটি হ্যাকার গ্রুপ বৃহস্পতিবার এই হামলার দায় স্বীকার করে। গ্রুপটি দাবি করেছে, তাদের সাইবার হামলার কারণে ইহুদিবাদ ইসরায়েলের বিদ্যুৎ অব্যবস্থায় বিভ্রাট ঘটেছে। গত কয়েক সপ্তাহ ধরে এই গ্রুপটি ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে। টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে অ্যানোনিমাস সুদান বলেছে, বিদ্যুৎ খাতে সাইবার হামলা নিতান্তই একটি মজা করা মাত্র, আমরা তোমাদেরকে আরও অনেক কিছুই দেখাব। ওই পোস্টে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আমরা এখনও তোমাদের সাথে খেলছি, শিগগিরই তোমরা ইন্টারনেটের সংযোগ হারাবে, বিদ্যুতের মতো ইসরায়েলের ইন্টারনেটকে আমরা বিপর্যস্ত করব। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবিধানিক পন্থা অনুসরণ করেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে কেউ কোনো বিশৃঙ্খলা করার সুযোগই পাবে না। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দলটির মহাসচিব বলেন, আওয়ামী লীগ নির্বাচনে ও গণতন্ত্রে বিশ্বাস করে না। তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন এই সরকার অত্যন্ত সচেতনভাবেই গণতন্ত্রকে ধ্বংস করছে। আওয়ামী লীগ আবারও বাকশালের ন্যায় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, সেই লক্ষ্যেই তারা 2014 সালের নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করেছে, যেখানে জনগণ ভোট দিতে চায়নি। মির্জা ফখরুল বলেন, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র এবং কাউন্সিলর পদে কোনো প্রার্থী থাকবে না বিএনপির।
জনগণ বোঝে, মানুষ বোঝে, গোটা বিশ্ব বোঝে যে এই সরকার ক্ষমতায় থাকলে কোনোদিনই কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হবে না, জনগণ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না।
এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবিধানিক পন্থা অনুসরণ করেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন।
বাংলাদেশ সংবিধান নিয়ে বিএনপি, তারপরে জাতীয় পার্টি স্বৈরা শাসনের সময় অনেক ফুটবল খেলেছে, এই ফুটবল খেলা বন্ধ করেছে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অর্থনৈতিকভাবে মুসলিম জনগোষ্ঠীর পিছিয়ে পড়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারকে দায়ী করেছেন বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে 45 লাখ অভিবাসী শ্রমিকের মধ্যে 70% সংখ্যালঘু মুসলিম ছেলেমেয়ে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গে 45 লাখ পরিযায়ী শ্রমিকের মধ্যে 70% সংখ্যালঘু মুসলিম ছেলেমেয়ে, এজন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিজেপির সংখ্যালঘু শাখার সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিধায়ক শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলেন, পশ্চিমবঙ্গে 45 লাখ পরিযায়ী শ্রমিক আছে, তার মধ্যে শতকরা 70% সংখ্যালঘু মুসলিম পরিবারের ছেলে মেয়ে।
45 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে আছে, তার মধ্যে শতকরা 70% আমার মাইনরিটি সংখ্যালঘু মুসলিম পরিবারের ছেলে মেয়ে। তারা বাইরের রাজ্যে গিয়ে নিজের পেটের জন্য লড়াই করেন। আজকে এই কাজ এটা কেন হয়েছে, দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাজ দেননি, আপনাদের উন্নয়ন করেনি।
শুভেন্দু অধিকারী আরো বলেন, সংখ্যালঘু মোর্চার সমাবেশের মূল কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে পরিবারবাদ, তোষণবাদ, দুর্নীতিবাদ চাষ করেছেন। আমরা মোদীজির নেতৃত্বে বিকাশবাদ করতে চাই বাংলায়। আমরা তোষণ এবং পরিবারবাদকে খতম করতে চাই। মানুষের পেটে ভাত নেই, হাতে কাজ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাজ দেয়নি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি সংবাদে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধীকে বিষ কন্যা বলে নজিরবিহীন আক্রমণ করেছেন বিজেপির বিধায়ক বসন গৌড়া পাতিল। একই সঙ্গে তিনি সোনিয়াকে চীন ও পাকিস্তানের এজেন্ট বলেও মন্তব্য করেন। বিজেপি শাসিত কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি বিধায়ক বসন গৌড়া পাতিল ইয়াতনাল এই মন্তব্য করে বসেন। এদিকে বিজেপি নেতার এ ধরনের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে কংগ্রেস বলেছে কর্ণাটকে বিজেপি ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে, এ অবস্থায় এর নেতাদের ক্ষোভ বেড়ে গেছে। এই উন্মাদনায় বিজেপি নেতারা প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে অসংলগ্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদীর প্রচারণায় কর্ণাটকে তার প্রিয় নেতা বসন গৌড়া পাতিল কংগ্রেসের সাবেক সভাপতি শ্রীমতী সোনিয়া গান্ধীকে বিষকন্যা বলে অপমান করার লজ্জাজনক কাজ করেছেন বলে এই নেতা মন্তব্য করেন। ইয়েমেনের উপকূলে একটি ব্রিটিশ জাহাজ হামলার শিকার হয়েছে বলে ব্রিটেনের সমুদ্র বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অর্গানাইজেশন জানিয়েছে। তবে হামলার পর সেখানকার পরিস্থিতি কি হয়েছিল তা পরিষ্কার করেনি সংস্থাটি। ইউনাইটেড কিংডম ম্যারিটাইম বলেছে ইয়েমেনের দক্ষিণ উপকূলীয় বন্দর নগরী নিশতুনের কাছে হামলার ঘটনা ঘটে। শহরটি পূর্ব দিকে ওমান সীমান্তের কাছে অবস্থিত। সংস্থাটি জানিয়েছে তিনটি ছোট বোট ব্রিটিশ জাহাজের উপর চড়া হয় এবং এসব বোট থেকে জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। প্রতিটি বোটে তিন থেকে চারজন আরোহী ছিল বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম ম্যারিটাইম। পরে অবশ্য সংস্থাটি একে হামলা না বলে একটি ঘটনা হিসেবে উল্লেখ করেছে। কোরিয়া উপত্যকায় মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন করার লক্ষ্যে সিওলের সঙ্গে ওয়াশিংটন যে চুক্তি করেছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইউ জং আজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন এই চুক্তির প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং এখন তার পারমাণবিক অস্ত্রের আরও উৎকর্ষ ঘটাবে। তিনি বলেন শত্রুরা কোরিয়া উপত্যকায় যত বেশি পরমাণু অস্ত্র মোতায়েন করবে আমরা আত্মরক্ষার জন্য আমাদের পরমাণু অস্ত্রকে তত বেশি সমৃদ্ধ ও শক্তিশালী করব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দক্ষিণ কোরিয়া সমকক্ষ ইয়ুন সুক ইয়েউল ওয়াশিংটন ঘোষণা নামের একটি পারমাণবিক চুক্তি সই করার এক সপ্তাহের কম সময়ের মধ্যে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হল। ইউক্রেন যুদ্ধে আমেরিকার কত সেনা জড়িত রয়েছে তা প্রকাশ করতে বাইডেন প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছেন দেশটির রিপাবলিকান আইন প্রণেতারা। তারা দাবি করেছেন এই বিষয়ে হোয়াইট হাউস ও পেন্টাগনের পক্ষ থেকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এ দাবিতে শুক্রবার রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে একটি প্রস্তাব পাশ হয়েছে। এতে বলা হয় ইউক্রেনে বর্তমানে কত সেনা আছে এবং ভবিষ্যতে ইউক্রেনকে কি পরিমাণে সামরিক সহায়তা দেওয়া হবে তা হোয়াইট হাউস ও পেন্টাগনকে পরিষ্কার করতে হবে। ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেসম্যান ম্যাট গাইডস উত্থাপিত এ প্রস্তাবের পক্ষে 22টি ভোট পড়েছে এবং বিপক্ষে পড়েছে 20টি। ভোটাভুটিতে পাশ হওয়ার পর একে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে বড় বিজয় বলে উল্লেখ করেন গাইডস। তিনি বলেন ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে সত্য প্রকাশ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ভয় পাচ্ছেন ডেমোক্রেটরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ পশ্চিমাদের আবিষ্কার করা এবং চাপিয়ে দেয়া কথিত আইন কানুন মেনে চলবে না। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার আইন প্রণেতাদের এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন এই ঘোষণা দেন। তিনি বলেন, রাশিয়া এই মুহূর্তে পশ্চিমাদের সম্মিলিত অর্থনৈতিক আগ্রাসনের শিকার। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 14 মে। চারজন প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তুরস্কে নির্বাচন নিয়ে এখন থাকছে একটি বিশ্লেষণ, শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
আসছে 14 মে তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে 27 এপ্রিল থেকে দেশের বাইরে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। 9 মে পর্যন্ত সারা বিশ্বের 75টি কূটনৈতিক মিশনের অধীনে 156টি ভোটকেন্দ্রে প্রবাসী তুর্কিদের ভোটগ্রহণ চলবে। তুরস্কের পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনে 6,41,13,941 ভোটার তাদের পছন্দের প্রার্থীকে রায় দেবেন। এর মধ্যে 34,16,098 ভোটার দেশের বাইরে বসবাস করে। 14 মের প্রেসিডেন্ট নির্বাচন যদি দ্বিতীয় দফায় গড়ায়, তাহলে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে 28 মে তারিখে। তুরস্কের 13তম প্রেসিডেন্ট নির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ক্ষমতাসীন প্রেসিডেন্ট পিপলস অ্যালায়েন্সের প্রার্থী রজব তাইয়েব এরদোগান এবং রিপাবলিকান পিপলস পার্টির নেতা কিলিচ দারুগলুর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। এ দুজনের বাইরে মোহাররম ইনজে এবং সিনান উগানও প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন। এই দুই প্রার্থী মিল্লাত জোট থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এরদোগান সরকারের বিরোধী জোটের এই দুই প্রার্থীর প্রেসিডেন্ট পদে জেতার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। তবে তাদের প্রার্থিতার কারণে কেমাল কেলিসদারের ভোট কমারই সম্ভাবনা বেশি। প্রকৃতপক্ষে সিনান উগান এবং মোহাররম ইনজের প্রেসিডেন্ট পদপ্রার্থিতা জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রধান এরদোগানের পক্ষেই যাবে। প্রেসিডেন্ট নির্বাচনে যদি এরদোগান বিজয় লাভ করে, তাহলে বিরোধীদের পরাজয়ের কারণ হিসেবে এই দুই প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকেই মনে করা হবে। এরদোগান 2 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় আসীন রয়েছেন। তিনি ক্ষমতায় এসে সংসদীয় পদ্ধতির পরিবর্তে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সরকার ব্যবস্থা চালু করেছেন। এরদোগান ক্ষমতায় আসার প্রথম দিকে তুরস্কের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছিল, তবে দীর্ঘদিন ধরে ওই অবস্থার অবনতি অব্যাহত রয়েছে। 2013 সালে তুরস্কের জাতীয় মাথাপিছু আয় ছিল $12,500। রাষ্ট্রপতি পদ্ধতিতে পরিবর্তনের পর এই মাথাপিছু আয়ের পরিমাণ $8,000 নেমে আসে। অবশেষে ব্যাপক চেষ্টা চালানোর পর 2022 সালে মাথাপিছু আয়ের পরিমাণ দাঁড়ায় $10,000, অর্থাৎ 2013 সালের আয়ের পরিমাণ থেকে অনেক পিছিয়ে। এই ইস্যুটি এরদোগানের বিরোধীরা ব্যাপকভাবে তুলে ধরছে। এবারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের ক্ষমতার হাল ধরবেন, 14 মের নির্বাচনের ফলাফলই তা নির্ধারণ করবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের নিত্যপণ্যের দাম আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। ঈদের পরপর রাজধানী ঢাকার বাজারগুলোতে বেড়েছে সবজি ও মাছের দাম। এ বিষয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন, নিয়ন্ত্রণহীন পণ্যমূল্য বৃদ্ধি চক্রের সাথে জড়িত কিছু অসাধু ব্যবসায়ী। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
বাংলাদেশে নিত্যপণ্যের দাম বছর জুড়েই আলোচনায় থাকে, তবে অনেক সমালোচনার ঝড় সামলে গেল রমজানে। খানিকটা স্থিতিশীলতার দেখা দিলেও আবারও দৌড় শুরু করেছে দাম বৃদ্ধির পাগলা ঘোড়া। ঈদের পরপর রাজধানী ঢাকার বাজারগুলোতে সরবরাহ কমে যাওয়ার অভিযোগে বেড়েছে সবজি ও মাছের দাম। গরুর মাংসের বাজারে ঈদের আগের দামটা ধরে রাখলেও ব্রয়লার মুরগি কেজি প্রতি 10-20 টাকা বেড়েছে। রাজধানীর ধানমন্ডি, হাজারিবাগ, হাতিরপুল আর শান্তিনগর বাজার ঘুরে দেখা গেছে এমন সব চিত্র। ঈদের সাত দিন পরেও ক্রেতার সংখ্যা কম থাকায় বাজারের অনেক দোকান এখনো বন্ধ। ক্রেতাশূন্য বাজারে পণ্যের সরবরাহ কম থাকার অজুহাতে চড়া দাম নিচ্ছেন দোকানিরা, অভিযোগ ক্রেতাদের।
যে যেমন করে নিচ্ছে আসলে, যেমন আমি অনেক বার্গেন করে একটু কমাবার চেষ্টা করি, হয়তো লক্ষ্য করছেন, কিন্তু সব কিছুর মূল্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আসলে।
আর খুচরো ব্যবসায়ীরা বলছেন, রাজধানীর বেশিরভাগ পাইকারি মোকাম বন্ধ থাকায় যেসব পণ্য আসছে তার দাম অনেক বেশি।
এখন জিরা 750 টাকা হয়েছে কেজিতে, 100 থেকে 80 টাকা বাড়ছে। এলাচির দাম বাড়ছে 1400 টাকার এলাচি এখন 1800 টাকা।
বাজারগুলো পুরোদমে চালু না হওয়ায় রাজধানীবাসীকে বেশি দাম দিয়ে সবজি সহ নিত্যপণ্য কিনতে হচ্ছে, এতে ক্রেতাদের কষ্ট বাড়ছে। চলতি সপ্তাহে দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গরু ও খাসির মাংস আগের দামেই চড়া হয়ে বিক্রি হচ্ছে। ঈদের পর রাজধানীর বাজারগুলোতে আগের দামে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও আটা বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে চিনির বাজার এখন অস্থির, টাকা দিয়েও মিলছে না এই পণ্য, হতাশ ক্রেতারা।
চিনি পাচ্ছে না ভাই, খোঁজাখুঁজি করছি দোকানে, পাইতেছি না, খালি হাতে তো যাওয়া যায় না।
চিনি বাজার একটা সংকট সৃষ্টি করছে।
গতকাল কিনেছি 30 টাকা করে, 130 টাকা, তো এটা তো কোনো মনিটরিং ব্যবস্থা নাই।
চিনি বিক্রেতারা বলছেন নানা বাহানা,
কিন্তু সরকার যে রেট দিয়েছে ওই রেটের সাথে সমন্বয় করে আমরা বিক্রি করতে না পারার কারণে চিনি উঠা দিতে পারতেছি না।
এ বিষয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হোসেন বলেন, নিয়ন্ত্রণহীন পণ্যমূল্য বৃদ্ধি চক্রের সঙ্গে জড়িত কিছু অসাধু ব্যবসায়ী।
দামটা তারা ইচ্ছা করে মানে বাড়িয়েছে, এটার কারণটাই হলো যেহেতু তারা দেখলো এখানে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই কারণে তারা ইচ্ছা করে এগুলো, এটা লজিক কোনো প্র্যাকটিক্যাল কোনো কারণ নাই।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন আপনারা, এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক আলোচনা। জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত অনুষ্ঠানে আমরা ইরানের আরেকজন খ্যাতনামা মনীষী আবুবকর মোহাম্মদ বিন জাকারিয়া রাজির জীবনের কিছু দিক এবং চিকিৎসা শাস্ত্রে তার অবদান নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা ইরানের এই মনীষীর জীবনের আরো কিছু দিক এবং অনুষ্ঠানের শেষ অংশে আরো কয়েকজন রসায়নবিদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
জাকারিয়া রাজি ছোট বড় মিলিয়ে অন্তত 200টি বই লিখেছেন। এগুলোর মধ্যে প্রায় 100টি বই লিখেছেন চিকিৎসা, ঔষধ বিজ্ঞান, দর্শন, প্রকৃতিবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান প্রভৃতি বিষয়ের উপর। রাজির একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে মাল্লাহ ইয়াহ জুরুহুত তাবিব, গরিবের চিকিৎসা নামে বইটি বিখ্যাত। কেননা বইটি লেখা হয়েছে সেই সব সাধারণ রোগীর জন্য ডাক্তারদের সাথে যাদের যোগাযোগের সুযোগ কম। মুসলিম রসায়নবিদ ও বিজ্ঞানীদের মধ্যে রসায়নবিদ্যার ক্ষেত্রে যারা ব্যাপক অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মোহাম্মদ ইবনে জাকারিয়া রাজি। রাজির জীবনকাল হল হিজরি 3rd শতাব্দীর দ্বিতীয়ার্ধ এবং 4th শতাব্দীর প্রথমার্ধ। মুসলমানদের মাঝে সবচেয়ে বড় ক্লিনিক্যাল ফিজিশিয়ান হিসেবে তাকে মনে করা হয়।
চিকিৎসাবিদ্যায় লেখাপড়া করার আগে তিনি ছিলেন একজন রসায়নবিদ। সে সময় তিনি চেষ্টা করেছেন এমন একটি বস্তু আবিষ্কার করতে যার সাহায্যে সস্তা ধাতুকে মূল্যবান ধাতু, বিশেষ করে সোনায় পরিণত করা যায়।
যুবক বয়সের চঞ্চলতা কাটিয়ে একসময় তিনি রসায়নবিদ্যায় গভীরভাবে মনোযোগ দেন এবং এই বিদ্যায় শেষ পর্যন্ত তিনি ব্যাপক পাণ্ডিত্য লাভ করেন। রসায়নবিদ্যার উন্নয়নের জন্য তিনি জটিল বহু রকমের পরীক্ষা নিরীক্ষা চালান। ব্যাপক জটিল এবং কঠিন পরীক্ষার ফলে তিনি তাঁর দুটি চোখ হারান এবং দৃষ্টিশক্তি হারাবার ফলে রসায়নবিদ্যা নিয়ে গবেষণা আর চালাতে পারেননি। রাজি নিজেকে জাবির ইবনে হাইয়ানের ছাত্র বলে মনে করতেন। রসায়নবিদ্যায় জাবেরি সংকলনের মতো রাজিরও বহু সৃষ্টিকর্ম রয়েছে। রসায়নের রহস্যময় বিভিন্ন দিককে উপেক্ষা করে রাজি রসায়নকে আধুনিক রূপ দান করেন। তিনি যেসব বই পুস্তক লিখে গেছেন কিংবা যেসব দৃষ্টিভঙ্গি ব্যক্ত করে গেছেন রসায়ন সম্পর্কে, তা এই বিষয়ে তার সর্বপ্রথম সৃষ্টিকর্ম।
রসায়নবিদ্যার দৃষ্টিতে দেহের যথাযথ স্তর বিন্যাস রাজির একটি গুরুত্বপূর্ণ অবদান। তার আরেকটি উল্লেখযোগ্য অবদান হচ্ছে সেরুল আসরার নামক বিখ্যাত গ্রন্থ। সমগ্র বিশ্বেই তার এই গ্রন্থটি ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। রসায়নের ক্ষেত্রে রাজির এই গুরুত্বপূর্ণ সৃষ্টি রসায়নবিজ্ঞানের পরিভাষার আলোকে লেখা হয়েছে। গ্রন্থটিতে পরীক্ষা নিরীক্ষার পদ্ধতি, বস্তু এবং ধাতুর বিভিন্ন বৈশিষ্ট্য, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রাজি তার সেরুল আসরার সহ বিভিন্ন গ্রন্থে রসায়নের ক্ষেত্রে যেসব সরঞ্জাম ব্যবহৃত হয় সেসব সম্পর্কে আলোচনা করেছেন। সেগুলোর মধ্য থেকে বহু সরঞ্জাম রসায়নবিদ্যায় এখনও ব্যবহৃত হচ্ছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে রাজির সেরুল আসরার গ্রন্থটি তার 1100তম জন্মবার্ষিকী উপলক্ষে ইরানের ইউনেস্কোর জাতীয় কমিশনে গৃহীত হয়েছে। রাজির এই গ্রন্থটিও তার অপরাপর গ্রন্থের মতোই আরবি ভাষাতে ছাপা হয়েছে। রাজি যেহেতু একজন অনন্য সাধারণ মনীষী ছিলেন, সেজন্য তিনি রসায়নের রহস্যময় অনেক বিষয়ের সাথেই দ্বিমত পোষণ করেছেন। তিনিই সর্বপ্রথম ব্যক্তি যিনি রাসায়নিক সামগ্রীকে তিনটি ভাগে বিভক্ত করেছেন, খনিজ, ভেষজ এবং প্রাণ রসায়ন।
এই তিনটি বিভাগকেই তিনি পৃথক পৃথকভাবে আলোচনা করেছেন। তিনি বলেছিলেন, সপ্রাণ প্রতিটি বস্তু যে সচল তার কারণ হল রাসায়নিক জটিল বিক্রিয়া বা প্রতিক্রিয়া। সালফিউরিক অ্যাসিড এবং অ্যালকোহল তার গুরুত্বপূর্ণ দুটি বৈজ্ঞানিক আবিষ্কার। জাকারিয়া রাজির বৈজ্ঞানিক অর্জনগুলো রসায়নবিদ্যার জগতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল। আলকেমিকে কেমিস্ট্রি বা রসায়নবিদ্যায় পরিণত করার ক্ষেত্রে সর্বপ্রথম যিনি কাজ শুরু করেছিলেন তিনি হলেন জাকারিয়া রাজি। রাজি যেহেতু রসায়নবিদ্যা পর্যালোচনা পদ্ধতি নিয়ে সর্বপ্রথম কাজ করেছেন, সে দিক থেকে বিচার করলে তাকেই রসায়নবিদ্যার প্রতিষ্ঠাতা বলা যেতে পারে। জার্মানির বিখ্যাত রসায়নবিদ ডক্টর ইউলিডস রোশকা জাকারিয়া রাজির সৃষ্টিকর্মের উপর গবেষণা চালিয়েছেন। তিনি লিখেছেন, রাজি প্রথমবারের মতো রসায়নবিদ্যার ক্ষেত্রে নতুন একটি মতবাদ চালু করেছেন যাকে বলা যায় তাত্ত্বিক এবং ব্যবহারিক রসায়ন। রাজি সর্বপ্রথম রসায়নবিদ যিনি রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়াকে চিকিৎসাবিদ্যায় কাজে লাগিয়েছেন, ফলে চিকিৎসা ক্ষেত্রে যে সেবাটি তিনি দিয়ে গেছেন তা এক কথায় অনন্য। সমগ্র মানব জাতি আজও তা থেকে উপকৃত হচ্ছে।
পরবর্তীকালে চিকিৎসার রাসায়নিক পদ্ধতি অনুসরণ করেন ইবনে সিনা। হিজরি চতুর্থ শতকে ইবনে সিনা এবং ফারাবির মতো বিজ্ঞানীগণ রাসায়নবিদ্যা, এক্সির সহ রসায়নবিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক গবেষণা চালান। এছাড়াও হিজরি পঞ্চম শতকে কাসি নামে পরিচিত আবুল হাকিম সালিহি খওয়ারেজমি রসায়নবিদ্যা সম্পর্কে আউনুস সানা নামে একটি গ্রন্থ লেখেন। আলকেমির বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে বইটিতে। আবুল কাসেম ইরাকি হিজরি সপ্তম শতাব্দীর অপর একজন স্বনামধন্য রসায়নবিদ। রসায়নবিদ্যার উপর তিনি বেশ লেখালেখি করেছেন। রসায়নবিদ্যা সংক্রান্ত তার লেখা বহুল পরিচিত একটি বই হচ্ছে আল মাকতাসাবু ফি রেজা আতিজ জাহাব। ইরাকিও ছিলেন জাবের ইবনে হায়ানের ছাত্র, তাই তার যত লেখালেখি কিংবা দৃষ্টিভঙ্গি তা জাবেরের দৃষ্টিভঙ্গি অনুসৃত বলা চলে।
সেজন্য তার নিজস্ব কোনো নতুন দৃষ্টিভঙ্গি বা উদ্ভাবনী ছিল না, তিনি বরং পরিপূর্ণ নিষ্ঠার সাথে তার রসায়নের শিক্ষকদেরই অনুসরণ করেছেন। বলা যেতে পারে শিক্ষকদের রেখে যাওয়া পথেই চলেছেন তিনি। ইরাকির মতো রসায়নবিদ রসায়নের ঐশী উৎসে বিশ্বাসী ছিলেন, এজন্য তিনি রসায়নের মূল নীতিগুলো সংরক্ষণের ব্যাপারে ছিলেন খুবই যত্নবান। জাবের ইবনে হাইয়ানের অনুসরণে ইরাকি সকল ধাতুকে একক ইউনিট বলে মনে করতেন এবং এগুলোর মাঝে পার্থক্যকে প্রাকৃতিক বৈচিত্র্য বলে মনে করতেন। তিনি এই শ্রেণীর ধাতুকে ভেষজ এবং প্রাণীজ বৈচিত্র্যের সাথে তুলনা করতেন। মুসলমান রসায়নবিদগণ বস্তুর উপর ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। এই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তারা ডিস্টিলেশন, ভ্যাপোরাইজেশন, সাবলিমেশন, মেল্টিং, ক্রিস্টালাইজেশন এবং ফ্রিজিং ইত্যাদি বিষয়ের সাথে পরিচিত হয়েছেন। এভাবে তারা রসায়নের বিচিত্র বস্তু আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এভাবেই মুসলমান রসায়নবিদগণ রসায়নবিদ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক অবদান রেখে গেছেন, যা আধুনিক ঔষধ বিজ্ঞান এবং রসায়নবিদ্যার ভিত্তিভূমি রচনা করেছে। মুসলিম বিশ্বে তাঁদের সেই সব অবদান বিশেষভাবে গৃহীত হয়েছে।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান সম্পর্কিত ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরে আমরা ইরানের অন্য কোনো মনীষীর জীবনী ও গবেষণাকর্ম নিয়ে আলোচনা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব। জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক আলোচনাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, আজ 29 এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ঢাকায় স্বাস্থ্য ঝুঁকির বড় কারণ দূষিত বাতাস, ইত্তেফাক। প্রথম আলোর শিরোনাম, অবশেষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সব বইয়ের সংশোধনে দিল NCTP। যুগান্তরের শিরোনাম, ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরবের অর্থের উৎসের খোঁজে CID বাংলাদেশ প্রতিদিন। কয়লা সংকট, ফের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ, মানব জমিন। কলকাতা শিরোনাম, সুপ্রিম কোর্টের নথি চেয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেও স্থগিতাদেশ শীর্ষ আদালতের আনন্দবাজার পত্রিকা। যন্ত্রণার দৃশ্য, শহীদ জওয়ানের চিতার উপরে শুয়ে পড়লেন স্ত্রী, কেঁদে আকুল গোটা গ্রাম, সংবাদ প্রতিদিন। মজুরি বকেয়া মাসের পর মাস, মিলল দম্পতির দেহ, গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। প্রথম আলোর অপরাধ বিষয়ক খবরের শিরোনাম, মানব পাচারে শহীদের আয় 38 কোটি টাকা। বিস্তারিত খবরে লেখা হয়েছে, কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব পাচারের মাধ্যমে 38 কোটি 42 লাখ টাকা আয়ের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। CID কর্মকর্তারা বলছেন, কুয়েতি কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়া গেলে তার অবৈধ অর্থের পরিমাণ আরও বাড়তে পারে। মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে 2020 সালের 6 জুন শহীদ ইসলামকে গ্রেপ্তার করে কুয়েত পুলিশ। পরের বছর ফেব্রুয়ারিতে দেশটির একটি আদালত তাকে 4 বছরের কারাদণ্ড দেন। পরে দেশটির সর্বোচ্চ আদালত সেই সাজা বাড়িয়ে 7 বছর করেন। এখনও কুয়েতের কারাগারে বন্দী আছেন বাংলাদেশের সাবেক এই সংসদ সদস্য। টাকার জোরেই 2018 সালের নির্বাচনে লক্ষ্মীপুর 2 আসনে সংসদ সদস্য নির্বাচিত হন শহীদ ইসলাম। পরে স্ত্রী সেলিনা ইসলামও একইভাবে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হন।
বাংলাদেশ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি আরব খান ওরফে রবিউল ইসলামের অবৈধ অর্থের উৎস খুঁজছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এদিকে আরব তার অর্থ সম্পদ নিয়ে যে তথ্য দিচ্ছেন তা পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছেন দুবাইয়ের একাধিক ব্যবসায়ী। তাদের দাবি, আরব প্রতারণা করে অনেককে ফাঁসিয়েছেন, এরপর তাদের কাছ থেকে অর্থ আদায় করেন। বাংলাদেশী নাগরিক হলেও তার কাছে ভারতীয় পাসপোর্ট থাকায় বেশ কিছু আইনি প্রক্রিয়া মোকাবেলা করেই তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। সিআইডির বিশেষ পুলিশ সুপার বাসির উদ্দিন বলেন, আমরা সেটা নিয়ে কাজ করছি, তবে আনুষ্ঠানিক বলার মতো কিছু পাওয়া যায়নি।
ঢাকায় স্বাস্থ্য ঝুঁকির বড় কারণ দূষিত বাতাস। দৈনিক ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর আবারও কর্মব্যস্ত হয়ে উঠছে রাজধানী ঢাকা। ছুটি চলাকালীন সময়ে এই মেগাসিটির বায়ু দূষণ কিছুটা হ্রাস পেলেও আবারও এখন বাড়ছে দ্রুত গতিতে। অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর বাতাস। দূষণের উৎসগুলো নিয়ন্ত্রণে না আনার ফলে স্বাস্থ্য ঝুঁকির বড় কারণ হয়ে উঠেছে ঢাকার বিষাক্ত বাতাস। বাজার দর নিয়ে দৈনিক ইত্তেফাকের শিরোনাম করেছে এরকম, আবারও সিন্ডিকেটের হাতে ব্রয়লারের বাজার। ঈদের পর গত 2-3 দিনের মধ্যে ব্রয়লারের কেজি 30-40 টাকা বেড়েছে।
ক্ষমতা ধরে রাখা বিপজ্জনক হয়ে উঠছে আব্দুর রব। যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি সভাপতি আসম আব্দুর রব বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার আওয়ামী সরকারের দুরভিসন্ধি জাতীয় রাজনীতিতে বিপজ্জনক অস্থিরতার জন্ম দিচ্ছে। ভোটারবিহীন নির্বাচনে বেপরোয়া অনুশীলনের মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক ধ্বংস করায় ক্ষমতাসীন সরকারকে বড় ধরনের খেসারত দিতে হবে। তিনি আরো বলেন, সরকারের অতি লোভ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দেউলিয়া করে দিয়েছে, রাজনীতিকে অতল গহ্বরের কিনারে নিয়ে গেছে। এ অবস্থা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্থিতিশীলতা চরম ঝুঁকিতে পড়বে। সুতরাং গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায়ী করা ঐতিহাসিক আবশ্যিকতা হয়ে দাঁড়িয়েছে।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। সুপ্রিম কোর্টের কাছে নথি চেয়ে পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের উপর স্বপ্রণোদিত স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। শুক্রবার রাতে শীর্ষ আদালতে বিশেষ শুনানি হয়। সেখানেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। আনন্দবাজার পত্রিকার এই খবরে আরো লেখা হয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টে 3টি ধাক্কা খেয়েছেন। একটি মামলা বিচারপতির এজলাস থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে, তার অন্য দুটি নির্দেশে দেওয়া হয়েছে স্থগিতাদেশ। শেষের নির্দেশটি এসেছে রাত 8:30 নাগাদ। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্ট থেকে বেরোনোর মুখে বললেন, সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও।
ফের মাওবাদী হামলা স্মৃতি ফিরিয়েছে দান্তেওয়াড়া। বিস্ফোরণে নিহত হয়েছেন 10 জওয়ান। তাদের শেষকৃত্যেই দেখা গেল এক মর্মান্তিক দৃশ্য। শহীদ জওয়ান রাজু কারাতামের চিতার উপরে আছড়ে পড়েছেন স্ত্রী রেশমা। কেঁদে আকুল হয়ে দুহাত দিয়ে যেন আগলে রাখতে চাইছেন নিহত স্বামীকে, বললেন, আমাকেও নিয়ে যাও। আর এমন দৃশ্যের সামনে দাঁড়িয়ে চোখের জল ধরে রাখতে পারেননি কেউই। দান্তেয়াড়ায় মাওবাদী হামলায় নিহত শহীদের শেষকৃত্যে এমনই মর্মস্পর্শী ঘটনার সাক্ষী হয়ে গেল গোটা গ্রাম। সংবাদ প্রতিদিনে খবরটি পরিবেশিত হয়েছে। আর গণশক্তি পত্রিকার খবরে লেখা হয়েছে, অভাবের তাড়না ছিল তীব্র, 100 দিনের জব কার্ড হোল্ডার মজুরি পাননি। সেই ক্ষেত মজুর দম্পতির দেহ মিলল নিজেদের ঘরে। প্রতিবেশীরা বলছেন, অভাবের জন্য আত্মঘাতী হতে হয়েছে ওই দম্পতিকে, রয়েছে তাঁদের 2 নাবালক সন্তান। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে, ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানের সংগ্রামী নেতা ও সাহসী যোদ্ধা শহীদ মুস্তফা চামড়ানের ঘটনাবহুল জীবন নিয়ে খানিকটা কথা বলেছি। আজ আমরা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইরানের এই মহান যোদ্ধার অবদান ও তাঁর শাহাদাত সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ সম্পর্কে শহীদ চামড়ানের একটি বিখ্যাত উক্তি রয়েছে। তিনি বলেন, যখন রণদামামা বেজে ওঠে তখন কাপুরুষদের পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। সুতরাং হে রণদামামা তুমি বেজে ওঠো। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরান থেকে 2500 বছরের রাজতান্ত্রিক সরকার উৎখাত হয়ে যায়। সে সময়কার ক্ষমতাচ্যুত শাহ সরকারের প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থন ছিল বলে নবগঠিত ইসলামী সরকারের পতন ঘটানোর জন্য উঠে পড়ে লেগে যায় মার্কিন সরকার। এ সময় ইরানের ইসলামী সরকারকে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করার কাজে সর্বশক্তি নিয়োগ করতে হয়। এরকম একটি পরিস্থিতিতে ইরাকের সামরিক আগ্রাসন প্রতিহত করার মতো কোনো ধরনের প্রস্তুতি ইরানের ছিল না।
সাদ্দাম বাহিনী আগ্রাসন চালালে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে দেশের আপামর জনতা আগ্রাসী বাহিনীকে প্রতিরোধ করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। ইরাকের প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে ইরান গেরিলা যুদ্ধ চালানোর কৌশল গ্রহণ করে। ইরাকের সুসংগঠিত সেনাবাহিনীর মোকাবেলায় একটি বিশৃঙ্খল সেনাবাহিনী ইরানের একমাত্র দুর্বলতা ছিল না। 1458 কিলোমিটার দীর্ঘ সীমান্তে ইরাকের আগ্রাসন প্রতিহত করার উপায় নিয়েও দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বে ছিল মতবিরোধ। এই মতবিরোধের কারণে যুদ্ধের শুরুতে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে সাদ্দাম বাহিনীর আগ্রাসন প্রতিহত করা সম্ভব হয়ে ওঠেনি।
ইরাকি বাহিনী ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে আগ্রাসন চালালেও এই বাহিনীকে ইরানের গভীর অভ্যন্তরে অনুপ্রবেশ প্রতিহত করার কাজে যেসব কমান্ডার গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাদের মধ্যে শহীদ চামড়ানের নাম কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে ইরানের জনগণ। তিনি যুদ্ধের শুরুতেই ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের আহওয়াজ শহরে গেরিলা বাহিনী গঠন করেন। তিনি একদিকে গেরিলা হামলা চালিয়ে ইরাকি বাহিনীর অগ্রাভিযান প্রতিহত করেন, অন্যদিকে বেদখল হয়ে যাওয়া এলাকাগুলো পুনর্দখল করে ইরানি যোদ্ধাদেরকে রক্ষণাত্মক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানে নিয়ে যেতে সহায়তা করেন। খুজিস্তান প্রদেশের সুসাঙ্গার শহর মুক্ত করার অভিযান ছিল এরকমই একটি উল্লেখযোগ্য অভিযান। সুসাঙ্গার পুনরুদ্ধারের অভিযান ছিল আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট।
Thank you. চাপিয়ে দেওয়া যুদ্ধ শুরু হওয়ার প্রায় দুই মাস পর ১৯৮০ সালের ১৭ নভেম্বর সোসাঙ্গার পুনরুদ্ধার করার অভিযান শুরু হয়। ওই অভিযান সম্পর্কে ডক্টর চামরান তার স্মৃতিকথায় লিখে গেছেন, অবশেষে আমাদের অভিযান শুরু হয়ে যায়। সোসাঙ্গারে ইরাকি বাহিনীর হাতে অবরুদ্ধ বন্ধুদের দেখার জন্য আমার প্রাণ তখন আনচান করছিল। আমার পরিচিত কয়েকজন সেনা কর্মকর্তা সোসাঙ্গারে ইরাকি বাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়েছিল। লেফটেন্যান্ট ফারাজি ও লেফটেন্যান্ট আখাওয়ান আহত শরীরে আমাদের সঙ্গে কয়েকবার যোগাযোগ করেছিল। তিন দিন ধরে তাদের কাছে কোনো খাবার ছিল না। এদিকে আলেমদের ফতোয়া ছাড়া তারা শহরের কোনো দোকান বা পরিত্যক্ত ঘর বাড়িতে ঢুকে খাবার সংগ্রহ করতেও তারা রাজি হচ্ছিল না।
সোসাঙ্গার অভিযানে ইরানের সেনাবাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এবং গেরিলা বাহিনী তিন দলে ভাগ হয়ে আলাদা আলাদা দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যায়। শহীদ চামরান নিজের গেরিলা বাহিনী নিয়ে IRGC ও সেনাবাহিনীর মধ্যবর্তী স্থান দিয়ে সরাসরি সোসাঙ্গারে প্রবেশ করার পরিকল্পনা করেন। এ সম্পর্কে তিনি বলেন, আমরা প্রতিমুহূর্তে আমাদের গতি বাড়িয়ে দিচ্ছিলাম। হঠাৎ আমরা একটি ইরাকি ট্যাঙ্ককে দ্রুত গতিতে আমাদের দিকে আসতে দেখি। আমার দলের যোদ্ধাদেরকে নিজেদের আড়াল করার নির্দেশ দিলাম। একজনকে একটি RPG দিয়ে ট্যাঙ্কটির উপর হামলা চালাতে পাঠালাম। ট্যাঙ্কটি হঠাৎ তার গতি কমিয়ে দিল। মনে হল এটি ইরানি যোদ্ধাদের উপস্থিতি টের পেয়েছে। এ অবস্থায় এটি নিজের গতি বাড়িয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আরপিজি দিয়ে এটির উপর হামলা চালানোর পরিকল্পনাও ভেস্তে যায়।
যুদ্ধের এ পর্যায়ে ডক্টর চামরান সেনাপ্রধান জেনারেল ফাল্লাহির কাছে হেলিকপ্টার ও যুদ্ধ বিমান পাঠানোর আবেদন জানান, কিন্তু সে সময় সোসাঙ্গারের জন্য যুদ্ধ বিমান বা হেলিকপ্টার পাঠানোর অবস্থা সেনাবাহিনীর ছিল না। জেনারেল ফাল্লাহি ডক্টর চামরানের জন্য ট্যাঙ্ক বিধ্বংসী একটি ১০৬ কিলোমিটারের আগ্নেয়াস্ত্র পাঠান। শহীদ চামরানের গেরিলা ইউনিট ওই আগ্নেয়াস্ত্রটি দিয়ে ইরাকি বাহিনীর ৬টি ট্যাঙ্ক বিধ্বস্ত করে, কিন্তু ট্যাঙ্ক ধ্বংস করার জন্য এই ইউনিটের হাত খুব অল্প সংখ্যক আরপিজি ছিল। এরপর যুদ্ধাস্ত্রের ঘাটতি থাকা সত্ত্বেও বিস্ময়করভাবে ইরানি যোদ্ধারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে শত্রুবাহিনীর দিকে এগিয়ে যায়। হাতাহাতি এ লড়াইয়ে মোস্তফা চামরান আহত হন। তার নেতৃত্বাধীন ইউনিটের অগ্রাভিযানে ইরাকি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এ সময় আহত চামরানের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। তাকে ইরাকি বাহিনীর কাছ থেকে গনিমাত হিসেবে পাওয়া একটি অ্যাম্বুলেন্সে করে পেছনের দিকে এনে হাসপাতালে ভর্তি করা হয়।
ইরানি যোদ্ধারা সোসাঙ্গার শহরে প্রবেশ করেন এবং আগে থেকে সেখানে অবস্থান করা সহযোদ্ধাদের সঙ্গে যোগ দেন। ইরান শিবিরে উচ্ছ্বাসের বন্যা বয়ে যায়। তারা সোসাঙ্গারের কেন্দ্রীয় মসজিদে ইরানি যোদ্ধাদের প্রধান ঘাঁটিতে মিলিত হন। ডক্টর চামরান মনে করতেন, সেনাবাহিনী, IRGC ও গেরিলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় সোসাঙ্গার পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এই তিন বাহিনীর কারো একার পক্ষে এই সাফল্য অর্জন করা সম্ভব ছিল না। ইরাকি বাহিনীর হাত থেকে সোসাঙ্গার মুক্ত করার অভিযানে অংশ নিতে পেরে দম্ভ প্রকাশ করেননি ডক্টর চামরান।
তিনি বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এভাবে, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমার যা কিছু আছে তা তোমারই দেওয়া। আমি যা কিছু করেছি তা তোমার দেওয়া শক্তিতে করেছি। আমার নিজের কিছুই নেই যা আমি তোমাকে উপহার দেব। আমি এমন কিছু করিনি যার কারণে আমি তোমার কাছে পুরস্কার দাবি করব। ডক্টর চামরান পরবর্তীতে একটি অভিযানে ইরাকি বাহিনীর নিক্ষিপ্ত গোলার আঘাতে শহীদ হন। ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খমিনী রহমতুল্লাহ আলাই ডক্টর চামরানের শাহাদত সম্পর্কে এক বাণীতে বলেন, প্রিয় চামরান, সব ধরনের রাজনৈতিক ও মতাদর্শগত বিভেদের ঊর্ধ্বে থেকে সবসময় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টিকে জীবনের লক্ষ্য বানিয়েছিলেন। এই লক্ষ্যে তিনি জীবন কাটিয়েছেন এবং এই লক্ষ্যই শাহাদতে অমীয় সুধা পান করেছেন। তিনি গর্বিত জীবনযাপন করেছেন এবং গর্ভভরে শাহাদাত বরণ করেছেন।
তো শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
ইরাক ইরান যুদ্ধের ইতিহাস সম্পর্কে ধারাবাহিক আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি তেহরানের জোরালো সমর্থন ঘোষণা করলেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। ইহুদিবাদী ইসরায়েলে সাইবার হামলা, ইসরায়েলের বিভিন্ন শহরে বিদ্যুৎ বিভ্রাট, দায় স্বীকার করল হ্যাকার গোষ্ঠী দি অ্যানোনিমাস সুদান। বাংলাদেশের ক্ষমতাসীন সরকার নির্বাচনে বিশ্বাস করে না বলে বিএনপির দাবি, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে আইনমন্ত্রীর ঘোষণা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অর্থনৈতিকভাবে মুসলিম জনগোষ্ঠীর পিছিয়ে পড়ার জন্য তৃণমূল সরকারকে দায়ী করলেন শুভেন্দু অধিকারী। এবারে আরও একটি খবর। রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোল শহরের একটি তেল টার্মিনালে সন্দেহভাজন ড্রোন থেকে হামলা চালানো হয়েছে। আজ সকালে এই হামলা হয় এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে স্থানীয় গভর্নর মিখাইল রাজ ভোজাইভ ড্রোন দিয়ে সম্ভবত এই হামলার সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, সমস্ত নিরাপত্তা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। হামলার পর প্রায় 1000 বর্গ মিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম পোস্টে রাজ ভোজাইভ এসব কথা বলেন। প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা কয়েকটি ভিডিও থেকে দেখা যায়, ব্যাপক অগ্নিকাণ্ডে শহরের রাতের আকাশ আলোকিত হয়ে উঠেছে। গভর্নর রাজ ভোজাইভ জানান, শহরের বেসামরিক স্থাপনার উপর হামলার কোনো হুমকি নেই। রাতের ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফিজ।